আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রাসূল কারীম রাউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ আযজা ওয়া জাল তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবে তার 10টা গুনাহকে মাফ করে দিবেন এবং তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা আমরা দরুদ শরীফ পড়ব মাত্র একবার কিন্তু ফজিলত হচ্ছে কি একবার পড়ব 10টা নেকি পাওয়া যাবে সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যাবে সাথে সাথে 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে তো প্রিয় ইসলামী ভাইরা আমাদের উচিত আমরা যেন বেশি বেশি দরুদে পাক পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিশেষ করে এখন পবিত্র মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে চলতেছে যে পবিত্র মাস রমজানুল মোবারক কেউ যদি শুধু এই মাসে নফল ইবাদত করে তার ইবাদত ফরজের সমান সওয়াব দেওয়া হয় আর যদি কেউ ফরজ ইবাদত করে যার ফজিলত 70 গুণ বেড়ে যায় তো আমাদের উচিত আমরা যেন আমাদের সময়কে নষ্ট না করে অবহেলা খেলাধুলা গল্প এগুলোর মধ্যে অতিবাহিত না করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে দরুদে পাকের মধ্যে আমরা যেন আমাদের সময়কে অতিবাহিত করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণাই বাইরা আমাদের যে বিষয়ে আলোচনা এটা হচ্ছে যৌবনে ইবাদতের ফজিলত আমরা সবাই সাধারণত এই যৌবনকে সবাই নিয়ামত মনে করি কিন্তু এটাকে আমরা মানে গুনাহের মধ্যে অর্থাৎ কাজের মধ্যে খরচ করি তো আজকে আমরা আমাদের আগেরকার বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ ইনারা ইনাদের যৌবনকে কিভাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সাজিয়েছে কিভাবে তারা তাদের যৌবনকে অতিবাহিত করেছে ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা শুনব এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা বলেন আমি এক যুবককে লোকদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে এক জঙ্গলের নির্জন জায়গাতে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন অবস্থায় দেখতে পেলাম আমি তাকে সালাম দিলাম সে আমার সালামের উত্তর দিল আমি তাকে বললাম হে যুবক তুমি এই নির্জন জায়গায় কেন অর্থাৎ এখানে নির্জন জায়গাতে যেখানে কোনো মানুষজন নাই ঘর বাড়ি নাই এখানে কি করতেছো তুমি যেখানে তোমার কোনো সাহায্যকারী নাই তখন সে যুবক আমাকে বলল কেন নয় অর্থাৎ আমার প্রতিপালক আমার সাথে রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই যুবকের উত্তর তো দেখেন কিরকম হৃদয় গ্রাহী বলতেছে আমি একা নয় আমার প্রতিপালক আল্লাহ তাআলা আমার সাথে রয়েছে আমার সাহায্যকারী রয়েছে আমার বন্ধু রয়েছে তিনি তার সম্মানের সাথে আমার উপর শ্রেষ্ঠত্ব রাখেন তার ইলম ও হিকমতের দ্বারা আমার সাথে রয়েছে তিনি হিদায়তের সাথে আমার সামনে এবং নিয়ামত ও তার নিয়ামত দ্বারা আমার ডানে বামে যখন আমি ওই যুবকের এই সুন্দর গুরুত্বপূর্ণ কথাগুলো যখন আমি শুনলাম তখন আমি তাকে বললাম এই যুবক আপনি আমাকে আপনার সংস্পর্শে থাকার জন্য অনুমতি দিন অর্থাৎ আমি আপনার সঙ্গে থেকে আপনার থেকে কিছু হাসিল করব তখন ওই যুবক অস্বীকার জানালো যে না আমি আপনাকে আমার সংস্পর্শে থাকার অনুমতি দেব না কেন না আপনার সংস্পর্শে থাকলে আমি ইবাদত থেকে হয়তো গাফিল হয়ে যাব তখন আমি ওই যুবককে জিজ্ঞাসা করলাম, এই যুবক, যে তোমার খাবার কোত্থেকে আসে? তখন সে যুবক আমাকে জবাব দিল যে আমার রব আল্লাহ তাআলা, যিনি আমাকে আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় রিজিক দিয়েছেন, আমাকে আহার করিয়েছেন, যে আল্লাহ আমার রিজিকের জিম্মা নিয়েছেন, তো আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দেন। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যুবক আমাকে কিছু নসিহত করো। তখন সে যুবক আমাকে নসিহত করলো যে আল্লাহ তাআলা আপনার চোখকে তার নাফরমানি থেকে রক্ষা করুক এবং আপনার অন্তরকে তার ভয়ে ভরপুর করুক, আর আপনাকে ওই লোকদের মতো না বানাক যারা তার ইবাদত থেকে অলস হয়ে রয়েছে। এরপর সে যখন যাওয়ার জন্য দাঁড়িয়ে গেল, অর্থাৎ ওই যুবক যখন যাওয়ার জন্য দাঁড়িয়ে গেল, তখন আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, হে আমার ভাই, পরবর্তীতে আপনার সাথে আবার কখন সাক্ষাৎ হবে? তখন সে একটু মুচকি হেসে জবাব দিল, কিয়ামতের ময়দানে। আপনি আমাকে দুনিয়াতে নয়, কিয়ামতের দিন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। আপনি যদি আমার সাক্ষাৎ পেতে চান, তাহলে আপনি আমাকে ওই লোকদের কাছে তালাশ করিয়েন, ওই লোকদের দলের মধ্যে তালাশ করিয়েন যারা আল্লাহ তাআলার দিদারকারী হবে। সুবহানাল্লাহ। তো ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, এই যুবক, যে তুমি কিভাবে বুঝতে পেরেছো যে তুমি যে আল্লাহ তাআলার দিদারকারীদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে? শুনি ওই যুবক কি উত্তর দিয়েছে। তখন সে বলল যে আল্লাহ তাআলার শপথ, যে আমার অন্তরে এটা বিশ্বাস রয়েছে যে আমি কোনোদিন আমার চোখকে আমি গুনাহ দেখিনি, আমি সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম, অনেক রাত তার ইবাদতের মধ্যে আমি অতিবাহিত করেছি এবং আমি সব সময় নিজের নফসের কামনা বাসনা এগুলো থেকে দূরে থাকি, একাকিত্ব অবলম্বন করেছি। আমি আশা করছি তিনি আমার উপর খুশি হবেন, এর বিনিময় আল্লাহ তাআলা আমাকে তার দিদার দ্বারা ধন্য করবে। এই কথা বলে ওই যুবক ওই বুজুর্গ রহমাতুল্লাহি তাআলার কাছ থেকে অদৃশ্য হয়ে গেলেন। পিসনাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম ওই যুবকের ঘটনা, যে একাকিত্বে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন রয়েছে, যে সবসময় জিহানের মধ্যে এবং দিদারে ইলাহির আশায় সে সবসময় পড়ে রয়েছে। আমাদের কি উচিত আমরাও যেন আমাদের এই যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি এবং তার নাফরমানি থেকে বেঁচে থাকি এবং তার দিদার পাওয়ার আশায় আমরা যেন সবসময় নিজেকে ব্যস্ত রাখি। এটা মনে রাখবেন পিসনাই বাইরাম, আমরা যদি আল্লাহ তাআলার দিদার পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের এই চোখকে হারাম এবং গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। কেননা আমরা যদি দুনিয়াতে এই চোখ, যেটা দিয়ে আমরা আল্লাহর দিদার করার ইচ্ছা করতেছি, এটাকে যদি আমরা বিভিন্ন গুনাহের মধ্যে ডুবিয়ে রাখি, খারাপ কিছু দেখি, তাহলে পিসনাই বাইরা আমরা আল্লাহ তাআলার দিদার কিভাবে করব? এই জন্য আমাদের উচিত আমরা যেন সবসময় আমাদের চোখকে গুনাহ থেকে পাক রাখি, কোন খারাপ দৃষ্টি যেন আমরা না দিই। তৃষ্ণাই বাইরা আমাদের যে বিষয়ে আলোচনা, এটা হচ্ছে যৌবনে ইবাদতের ফজিলত। তৃষ্ণাই বাইরা মনে রাখবেন যে যৌবন, অর্থাৎ এটা অনেক বড় একটা মূল্যবান আল্লাহ তাআলার নিয়ামত, আর এই নিয়ামতটা জীবনে মানুষের কাছে শুধু একবার আসে। যেমন আপনি মনে করেন কারো কাছে সম্পদ আছে, হয়তো সে ব্যবসার মধ্যে লস হয়ে গেল, আগুনে পুড়ে গেল, যে কোনো ভাবে তার সম্পদ যদি নষ্ট হয়ে যায়, সে যদি আবার চেষ্টা করে ওই সম্পদকে সে আবার তার আয়ত্তের মধ্যে আনতে পারে, সে আবার চাইলে সম্পদকে জমা করতে পারে। একবার চলে গেলে আরেকবার জমা করার কি রয়েছে? এটা পাওয়ার মানে একটা আশা করা যায়। কিন্তু যৌবন এটা এমন একটা নিয়ামত যেটা আল্লাহ তাআলা বান্দাকে যে দিয়েছে, এই যৌবন সবাই একবারই পাবে। অর্থাৎ যারা আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, আমরা যদি তাদেরকে দেখি, একসময় তারাও যৌবন ছিল, অর্থাৎ যুবক ছিল, কিন্তু আজকে তারা বিদ্ধ হয়ে গিয়েছে। এখন যদি তারা হাজার চেষ্টা করে, লক্ষ কোটি টাকা খরচ করে, কিন্তু ওই যৌবন আর ফিরে পাবে না। তো প্লিজ নাই ভাইরা, এই জন্য আমাদের উচিত, যেহেতু যৌবন এটা নিয়ামত রয়েছে আর সবাই শুধু একবারই পাবে, তো আমরা যেন এই যৌবনকে নিয়ামত মনে করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি। কেননা যদি এই যৌবন আমাদের থেকে চলে যায়, এরপর যদি আমরা আফসোস করি, তখন এটা আমাদের পক্ষে ফিরে আসবে না এবং আফসোস আমাদের কোনো কাজে আসবে না। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেন, সুস্থতা, যৌবন, সম্পদ এবং জীবনকে নষ্ট করে দিও না। সুস্থতা, যৌবন, সম্পদ এবং জীবনকে নষ্ট করে দিও না, এতে নেক আমল করে নাও, এই নিয়ামত সমূহ বারবার আসে না। আরো বলেন, যৌবন খেল তামাশায় অতিবাহিত করে, বৃদ্ধ অবস্থায় যখন অঙ্গ সমূহ দুর্বল হয়ে যায়, তখন অধিক ইবাদত করার ইচ্ছা করাটা বোকামি। যা আমল করার যৌবন কালে করে নাও, যেটা ওই নেক বান্দার জন্য অনেক বড় মর্যাদা রয়েছে। কৃষ্ণাই ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মুফতি আহমদ ইয়ারকান নাঈমী রহমাতুল্লাহি তাআলার বাণী শ্রবণ করলাম, যে তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছে যে আমরা যেন আমাদের যৌবনকে, আমাদের সম্পদকে, সুস্থতাকে, কারণ সুস্থতা থাকা এটা একটা নিয়ামত, এটা সেই অনুভব করতে পারে যে অসুস্থ হয়ে গিয়েছে। যখন আমাদের থেকে মাথা ব্যথা হয়, যখন জ্বর হয়, তখন আমরা বুঝতে পারি যে আসলে সুস্থতা এটা কত বড় একটা নিয়ামত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত গুলাকে কদর করার জন্য তৌফিক দান করুক। তিস্তাই বাইরাম আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, কিয়ামতের দিন বান্দা ওই সময় পর্যন্ত পা উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে না। আল্লাহু আকবার। তিস্তাই বাইরাম, কিয়ামতের দিন কত একটা কঠিন মুহূর্ত হবে। সূর্য সুয়ামাইল উপরে থাকবে, জমিন তামার হবে, আর সূর্য আগুন বর্ষণ করবে, অর্থাৎ তার তাপ আগুনের মতো বর্ষণ হবে। মানুষ তার ঘামের মধ্যে ডুবে থাকবে। আর বলা হচ্ছে ওই কিয়ামতের কঠিন মুহূর্তে বান্দা এক পায়ও এদিক সেদিক আক্তিস করতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর দিবে না। আল্লাহু আকবার। আসুন আমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি ওই পাঁচটা প্রশ্ন কি কি রয়েছে। নাম্বার এক, বয়স কোন কাজে ব্যয় করেছো? যৌবন কোন কাজে অতিবাহিত করেছো? সম্পদ কোথেকে অর্জন করেছো? কোথায় খরচ করেছো? এবং নিজের জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছো? কৃষ্ণাই বাইরাম আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি দেখি আমরা আমাদের বয়সকে কোথায় ব্যবহার করতেছি, আল্লাহু আকবার, এই যৌবনকে আমরা কোথায় অতিবাহিত করতেছি। আজকে দেখা যাচ্ছে আমরা রাত দিন টিভির পর্দার মধ্যে, মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, গেমস এর মধ্যে, খেলাধুলার আড্ডার মধ্যে, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, যেখানে বিয়ে হয়, অনুষ্ঠান হয়, নাচ গান হয় ওই জায়গাগুলোর মধ্যে, যেখানে বেহায়াপনা হয়, পর্যটক এলাকা রয়েছে, গুনাহ হয় ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে, আজকে দেখা যাচ্ছে আমরা আমাদের যৌবনকে বরবাদ করে দিচ্ছি। গুনাহ করে করে আমাদের যৌবনকে আমরা বরবাদ করে দিচ্ছি। মসজিদে আমাদের মন বসে না, ইবাদতে আমাদের মন বসে না, কোরআনে পাকের তিলাওয়াতে আমাদের মন বসে না। তো এটা মনে রাখা উচিত আমাদেরকে, আল্লাহর দরবারে আমাদেরকে আমাদের এই যৌবনের হিসাব দিতে হবে। আমরা আমাদের যৌবনকে কোথায় অতিবাহিত করেছি? কারণ প্রিয় স্থায়ী ভাইরা, বলা হচ্ছে যৌবনে যেভাবে ইবাদত করা যায়, শরীর সুস্থ থাকে, যেভাবে রুকু সিজদা করা যায়, যেভাবে ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়, বৃদ্ধ অবস্থায় যদি আমাদের আগ্রহ সৃষ্টি হয়, কিন্তু আমাদের শরীর আমাদের সঙ্গ দিবে না, এখন শরীর এগুলো দুর্বল হয়ে যায়, তখন ইবাদত করার ইচ্ছা থাকলে তখন করা যায় না। এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে আমরা যেন এই যৌবনে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি, এবং ইসলামী বাইরা নিজের অর্থাৎ এই যৌবন দিয়ে আমরা যেন আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করি। আসুন আমরা এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনি, যারা যৌবনে আল্লাহ তাআলার ইবাদত করে তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছে, কি প্রতিদান রেখেছে, কি নিয়ামত রেখেছে, তাদের জন্য কি সুসংবাদ এসেছে, আসুন আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিজের যৌবনকালে ইবাদতকারী যুবক, নিজের যৌবনকালে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এরূপ ফজিলত অর্জন করে যেমন নবীগণ আলাইহিমুসসালামের সমস্ত লোকদের মাঝে মর্যাদা রয়েছে। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সমস্ত মানুষের মধ্যে যাদের মর্যাদা সবচেয়ে বেশি এরা হচ্ছে নবীগণ আলাইহিমুসসালাম। তো বলা হচ্ছে যেভাবে সমস্ত মানুষের মধ্যে নবীগণ আলাইহিমুসসালামের মর্যাদা রয়েছে, তো ওইভাবে যুবক এর ইবাদত বিদ্যকালের ইবাদতের চাইতে ওই যুবকের মর্যাদা ওইরকম বেশি রয়েছে আল্লাহর দরবারে। এবং আরেক হাদিসে মুবারকার সারাংশ হচ্ছে, যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার অনুসরণের দিকে অগ্রসর হলো, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবান যুবককে 72 সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আরেক হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে এই সুন্দর যুবককে সবচেয়ে বেশি পছন্দ করেন, যে তার যৌবন ও সৌন্দর্যকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে ফিরিস্তায় বাইরা আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে ফিরিস্তার সামনে গর্ব করে ইচ্ছা করেন, এ হলো আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। ফিরিস্তায় বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে যৌবনকালে ইবাদতের কি ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়। এটা মনে রাখবেন, আল্লাহর কসম ফিরিস্তায় বাইরা, দুনিয়াতে যতগুলো নিয়ামত রয়েছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপর রাজি হয়ে যাওয়া, খুশি হয়ে যাওয়া, এর চাইতে আর কোনো বড় নিয়ামতই নাই। একটা মেসাল উদাহরণ ধরে নিন, মনে করেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব আপনি পেয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আপনি পান নাই, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, আল্লাহ আপনার উপর নারাজ, তাহলে আপনি বলুন এই দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সেগুলো আপনার কি কাজে আসবে? কেননা ফিরিস্তায় বাইরা দুনিয়ার স্বাদ তো কিছুক্ষণ, দুনিয়ার স্বাদ মাত্র কিছুক্ষণ, অর্থাৎ আমরা পানি পান করেছি এটার স্বাদ হচ্ছে কণ্ঠনালী পর্যন্ত, এর নিচে চলে গেলে এটার আর স্বাদ নেই। খাবার খাচ্ছি এর স্বাদ হচ্ছে কণ্ঠনালী পর্যন্ত, যদি এর নিচে চলে যায় এর আর কোনো স্বাদ নাই। তো ফিরিস্তায় বাইরা দুনিয়ার স্বাদ হচ্ছে কিছুক্ষণ, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করেছে তো তার যে নিয়ামত এটা হচ্ছে চিরস্থায়ী নিয়ামত, যেটার স্বাদ কোনো শেষে হবে না। তো এই জন্য ফিরিস্তায় বাইরা কেউ যদি দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সব পেয়ে যায়, কিন্তু সে যদি আল্লাহর সন্তুষ্টি না পায় তাহলে তার সবকিছু কোনো কাজে আসবে না। আর কেউ মনে করেন দুনিয়ার কোনো কিছুই পায় নাই, সে দুনিয়াতে কষ্ট করে তার জীবন অতিবাহিত করে দিয়েছে আর সে আল্লাহর সন্তুষ্টি পেয়ে গিয়েছে, আল্লাহ রাসূলের সন্তুষ্টি পেয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গিয়েছে, তাহলে সে তো চিরস্থায়ী নিয়ামতেই পেয়ে গিয়েছে। তো ফিরিস্তায় বাইরা তো বলা হচ্ছে যৌবনকালে ইবাদতকারীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে নিয়ে ফিরিস্তাদের সামনে গর্ব করে, আর এভাবে গর্ব করে ফিরিস্তারা দেখো এ হচ্ছে আমার প্রকৃত বান্দা। আমাদের বুজুরগানে দিন রহিমাহুল্লাহ কিভাবে তারা এই যৌবন ইবাদত করত, বলা হচ্ছে আমাদের মাজহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা রমজানুল মুবারক আসলে তিনি কমবেশ 61 অথবা 63 কোরআনে পাকের খতম করত। ফিরিস্তায় বাইরা আমরা আমাদের সময়কে বরবাদ করে দিচ্ছি, হায়াত অনেক চলে গিয়েছে আর কতটুকু আছে, এ রমজান পেয়েছি, আগামী রমজান যে পাবো এর কি গ্যারান্টি আছে আমাদের কাছে, আগামী রমজান আসার আগে আমাদের মৃত্যু আসতে পারে। এরকম আমরা অনেকজনকে দেখেছি গত বছর আমাদের সাথে ছিল, তারা নামাজ পড়েছে, ইফতারি করেছে, সেহেরি করেছে, আর এই বছর তারা অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা কি জানতো যে এই বছর তারা রমজান যা আর পাবে না? তো আমরাও যারা এবার রমজান পেয়েছি আমরাও কি জানি যে আগামী রমজান আমাদের নসিবে হয় কিনা, না আগামী রমজান আমরা ওই অন্ধকার কবরের মধ্যে থাকি, এই পুরো রমজানের পুরো জীবনের হিসাব আমাদেরকে দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, যখন মানুষের কাছে সম্পদ চলে আসে তখন মানে তার চোখ অন্ধ হয়ে যায়, সে আরো সম্পদ অনেক সময় দেখা যায় গরিবদেরকে হেই করে, তুচ্ছ করে, এবং ওই সম্পদকে দেখা যায় যেহেতু এসে গিয়েছে এখন বিভিন্ন গুনাহের মধ্যে খরচ করে, টিভি কিনতেছে, বিভিন্ন, কারণ এখন বর্তমান সময় আমরা দেখতেছি অনেকে তার সম্পদকে অনেক গুনাহের কাজের মধ্যে খরচ করতেছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। আচ্ছা, এভাবে সুস্থতা, কারণ এটাও একটা নিয়ামত রয়েছে, তো এই নিয়ামত তো সে কদর বুঝতে পারবে যে অসুস্থ রয়েছে। আপনি একটু হাসপাতালের মধ্যে যান, এখানে যারা রোগী আছে এদের সাথে একটু কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সুস্থতা এটা কত বড় একটা নিয়ামত। যারা হাসপাতালের মধ্যে রয়েছে, বিছানার মধ্যে পড়ে রয়েছে, উঠতে পারতেছে না, চলতে পারতেছে না, কারোর সাহায্য চলতে হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই সুস্থতা এটা কত বড় নিয়ামত, কিন্তু এই নিয়ামত এখন আমাদের কাছে অনুভব হচ্ছে না। তারাই অনুভব করতে পারতেছে যারা হাসপাতালের মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পড়ে আছে, রোগের কারণে ছটফট করতেছে, কষ্ট পাচ্ছে, ওষুধ খাইতে হচ্ছে, এরাই অনুভব করতে পারতেছে সুস্থতা এটা কত বড় নিয়ামত। তো প্লিজ নাই ভাইরা, আমরা অসুস্থ হওয়ার পূর্বে এই সুস্থতা এটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি, এই সম্পদ চলে যাওয়ার আগে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করি, এই যৌবন শেষ হওয়ার আগে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা ব্যয় করি, ইনশাআল্লাহ আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আমরা আখিরাতেও কামিয়াব হব। এবং আমাদের প্রিয় আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসেন যে তার যৌবনকে আল্লাহ তাআলা আনুগত্যের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। তো তিস্তাই বাইরা, আমরা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করলাম যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে যে তার যৌবনকে আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে ইবাদতের মধ্যে অতিবাহিত করে দিয়েছে। আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের আগ্রহ কিরকম ছিল, আসুন আমরা একটু সবাই গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এবং আমার সাথে হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাইয়্যিদুনা উবাই বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমরা উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা মাআয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারের মধ্যে উপস্থিত হলাম। হযরতে সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোন আশ্চর্যজনক কথা শুনান। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন এবং বললেন, এক রাতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, আমাকে অনুমতি দাও যে আমি আমার প্রতিপালকের ইবাদত করব। আমি আরজ করলাম, আমি আমার চাহিদার পরিবর্তে আপনার প্রতিপালকের নিকটবর্তী হওয়াকে অধিক পছন্দ করি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, তারপর ভালোভাবে উযু করে কুরআনুল কারীম তিলাওয়াত করা শুরু করলেন, দ্বিতীয়বার পুনরায় কাঁদতে লাগলেন, এমনকি তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চক্ষু মোবারক থেকে বের হওয়া অশ্রু মোবারক জমিনে গড়িয়ে পড়ল। এতটুকুতে মুয়াজ্জিনের রসুল হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন। তখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য কুরবান, কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? অথচ আপনার সাদকায় আল্লাহ তাআলা আপনার উম্মতের আগের উপরের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আপনার সাদকায় আপনার উম্মতের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্থায়ী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সমস্ত নিষ্পাপ মাসুমদের সরদার, যার সৎকায় আমরা গুনাহগাররা কিয়ামতের দিন আল্লাহর দরবারে নাজাত পাব, যার সুপারিশে আমরা জান্নাতে যেতে পারব, ওই আমাদের প্রিয় আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতের আগ্রহ জজবা এটা আমাদের শিক্ষার জন্য, যে সারা রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করে দিয়েছে, তিলাওয়াতের মধ্যে কান্নাকাটি করে, দোয়ার মধ্যে, উম্মতের জন্য দোয়ার মধ্যে। তো ইসলামী ভাইরা, আমরা যারা ওই নিষ্পাপ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, গোলাম রয়েছি, আমাদের কি উচিত আমরা যেন আমাদের এই যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি এবং নেকির মধ্যে অতিবাহিত করি, গুনাহ থেকে বেঁচে থাকি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় কিভাবে বেশি বের করা যায়, কারণ আমরা তো আমাদের দুনিয়াবী প্রয়োজনীয় কাজের জন্য সময় নির্ধারণ করে নিয়েছি, যেমন চাকরি 8 ঘন্টা, দোকান এতটা থেকে এতটা, অথবা লেখাপড়ার জন্য এটা, ঘুমানোর জন্য আমার এটা, এরকম ভাবে আমরা ঘুমানোর জন্য সময়, খাবার জন্য সময়, চাকরির জন্য সময়, ব্যবসার জন্য সময়, সব কিছুর জন্য একটা আমাদের সময় আছে। আবার যদি সপ্তাহে কোনো ছুটি থাকে, এর জন্য বেড়াইতে যাওয়ার জন্য আমরা সময় নির্ধারণ করি। কিন্তু স্থায়ী ভাইরা একটু চিন্তা করে দেখি, এরকম কি আমরা আমাদের ইবাদতের জন্য কি কোনো সময় নির্ধারণ করেছি, ইবাদতের জন্য কি কোনো সময় নির্ধারণ করেছি, যে আমরা কোন টাইমটা প্রত্যেক দিন এই টাইম আমি কোরআন তেলাওয়াত করব, এই টাইম আমি নফল নামাজ ফরজ ইবাদত করতেই হবে, এটা তো আল্লাহর হুকুম রয়েছে, এটা না করলে তো আমরা গুনাহগারই হব। কিন্তু এর সাথে সাথে যেরকম ভাবে আমরা বলি ছুটি হইলে আমি পুরো সপ্তাহে কাজ কাম থাকি, একদিন ফ্যামিলিকে সময় দিতে হয়, হ্যাঁ একদিন বেড়াইতে যেতে হয়, এরকম ভাবে আমরা ওই সাপ্তাহিক ছুটির দিনকে আমরা এর কাজের মধ্যে লাগাই, ঘরের কাজ কাম থাকলে এগুলা করার জন্য করি, কিন্তু এরকম আমরা ইবাদতের জন্য কি সময় নির্ধারণ করেছি, ইবাদতের জন্য কি আমাদের কোনো সময় নির্ধারণ আছে? নাই প্লিজ নাই ভাইরা, বরং সময় আমরা যদি পাই, চিন্তা করি এই সময়কে আমরা কিভাবে গুনাহের মধ্যে অতিবাহিত করব, কিভাবে খারাপ কাজের মধ্যে অতিবাহিত করব, কিভাবে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে অতিবাহিত করব, আমাদের এখন এই চিন্তা ভাবনা হয়ে গেছে, এই মন মানসিকতা হয়ে গেছে, আমরা আমাদের সময়কে মানে গুনার মধ্যে, আড্ডার মধ্যে, খেলাধুলার মধ্যে অতিবাহিত করার জন্য আমাদের মন মানসিকতা হয়ে গিয়েছে। কৃষ্ণাই ভাইরা, আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ, এনারা এনাদের যৌবনকে কিভাবে অতিবাহিত করেছে, সময়কে কিভাবে অতিবাহিত করেছে, হায়াতকে কিভাবে অতিবাহিত করেছেন, এনারা এনাদের যৌবনকে বেশি থেকে বেশি ইবাদত করার জন্য এনাদের প্রয়োজনীয় কাজ থেকে তারা সময়কে বের করে আনত, যাতে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা যায়। আসুন প্রিস্তাই ভাইরা, আমরা আরেক যুবকের ইবাদত সম্পর্কে শুনি, এনার উপর আল্লাহ তাআলার কিরকম দয়া হয়েছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার বরকতময় যুগে এক যুবক ছিল, যে যুবক মানে এত বেশি ইবাদত করত, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজে ওই যুবকের ইবাদতের প্রশংসা করত। ওই যুবক দিনের বেলায় মসজিদে গিয়ে নামাজ পড়ত এবং ঘরে এসে মা বাবার খিদমত করত। তো বলা হচ্ছে এক সুন্দর যুবতী মেয়ে ওই যুবককে রাস্তার মধ্যে সবসময় ডিস্টার্ব করত, কিন্তু ওই যুবক দৃষ্টিকে নিচের দিকে রাখতেন আর চলে যেতেন। একদিন শয়তানের মানে ওয়াসওয়াসার মধ্যে এসে ওই যুবক ওই মহিলার মানে কথার মধ্যে সাড়া দিয়ে তার ঘরের দিকে অগ্রসর হতে লাগলো। যখন ঘরের দরজার সামনে গেল, তখন তার থেকে হঠাৎ করে খেয়াল আসত যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে। তো এরকম খেয়াল আসার সাথে সাথে ওই যুবক ওই ঘরের দরজাতে আল্লাহর ভয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তো লোকেরা ধরাধরি করে ইনাকে ঘরের মধ্যে নিয়ে গেল। যখন ইনার হুঁশ আসলো, তো বাবা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে পুরো ঘটনা বললো। আর যখন ওইটা খেয়াল আসলো, তখন সে আবার আল্লাহর ভয় তার মধ্যে এমন ভাবে মানে পয়দা হলো, সে আল্লাহ তাআলার ভয়ে একটা চিৎকার দিল আর তার শরীর থেকে রূহ বের হয়ে গেল। তো রাতারাতি তাকে দাফন করে দিল। সকালে এই খবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের মৃত্যুর সংবাদ শুনে তার ঘরের মধ্যে গেলেন তার বাবাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, আর বলল যে আপনার ছেলের ইন্তেকাল খবর যদি আমাদেরকেও দিতেন তাহলে আমরাও তার জানাজার মধ্যে শরীক হয়ে যেতাম। তো তার বাবা বলল যে আমিরুল মুমিনিন, আপনার আরামের খেয়াল করে হয়তো আপনাকে কি খবর দেওয়া হয়নি। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন চলুন যে আমরা তার কবর জিয়ারত করব। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কবরের সামনে নিয়ে গেল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন। যখন সূরা আর রহমানের এই আয়াতে মুবারাকাত তেলাওয়াত করলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাত রেখেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে মুবারাকাত তেলাওয়াত করলেন, তখন ওই যুবক কবরের ভিতর থেকে উচ্চস্বরে আওয়াজ দিল, এই আমিরুল মুমিনিন, আমার রব আল্লাহ তাআলার বাণী নিঃসন্দেহে সত্য রয়েছে, আমার মৃত্যু আল্লাহ তাআলার ভয়ের মধ্যে হয়েছে, আর আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাত দান করেছে। কৃষ্ণাই বাইরাম আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে ওই যুবকের ঘটনা, যে যুবকের মৃত্যু আল্লাহ তাআলার ভয়ে হয়েছে আর আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে দুইটা জান্নাত দান করেছে। তো আমাদের কি উচিত কৃষ্ণাই বাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যেন আমাদের যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অতিবাহিত করি আর সবসময় নিজের মধ্যে আল্লাহ তাআলার ভয় পয়দা করি। কৃষ্ণাই বাইরা, ইবাদতের আগ্রহ আমরা বাড়াবো কিভাবে, গুনাহ থেকে বাঁচার মানসিকতা আমরা তৈরি করব কিভাবে, এর জন্য আসলে আমরা যদি চিন্তা করি কয়েকটা পদ্ধতি। প্রথম নম্বর তো আমাদের উচিত সৎসঙ্গ, অর্থাৎ আমরা আজকে যারা আমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে আমরা উঠাবাসা করি, চলাফেরা করি। তো প্রথমে আমরা এটা দেখি, কারণ একটা কথা আছে সৎসঙ্গ সর্ববাস আর অসৎসঙ্গ সর্বনাশ। তো আমরা যদি ভালো পরিবেশের মধ্যে যাই, ভালো মহলের মধ্যে যাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যেও ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে, গুনার প্রতি ঘৃণা দান মানে গুনার প্রতি ঘৃণা চলে আসবে। আর আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দাওয়াত ইসলামী কৃষ্ণাই বাইরা আমাদের জন্য অনেক বড় নিয়ামত হিসেবে আমাদের কাছে এসেছে, যে দাওয়াত ইসলামী আজকে অগণিত যুবকদের মধ্যে, জীবনের মধ্যে অনেক মাদানী পরিবর্তন সৃষ্টি করেছে। অনেক যুবক যারা আগে রাত দিন গুনাহের মধ্যে পড়ে থাকতো, ব্যস্ত থাকতো, খারাপ কাজের মধ্যে লেগে থাকতো, আজকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ তাদেরকে ওই গুনার দল থেকে তুলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছে, ইবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছে, মাদানী কাফেলার মধ্যে সফর করাচ্ছে, ইলমে দিন শিখাচ্ছে। আজকে তাদেরকে যারা ফ্যাশন পূজারি ছিল, আজকে আলহামদুলিল্লাহ তারা সুন্নাতের রঙে রঙিন হয়ে গিয়েছে, সজ্জিত হয়ে গিয়েছে, নিজে নেকি করতেছে, অপরকে নেকি দাওয়াত দিচ্ছে, নিজে গুনাহ থেকে বাঁচতেছে, অপরকে গুনাহ থেকে বাঁচাচ্ছে। আলহামদুলিল্লাহ কৃষ্ণাই বাইরা, দাওয়াত ইসলামী এইভাবে আজকে বর্তমান সময়ে আমাদের মানে যুবক সমাজের মধ্যে একটা অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে। যে যুবকরা আগে মানে তাদের কনসেপ্ট ছিল খাও দাও ফুর্তি করো, জীবনের উদ্দেশ্য এটাই বানিয়ে নিয়েছে খাও দাও ফুর্তি করো, কৃষ্ণাই বাইরা আসলে এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। আদানির চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এক মাসের ইতিকাফ এর ব্যবস্থা করেছে, যার মধ্যে অগণিত যুবক আজকে আলহামদুলিল্লাহ এই ইতিকাফের মধ্যে সে দালি সাজিয়েছে, সুন্নতি পোশাক পরিধান করেছে, মিসওয়াক ব্যবহার করতেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, কোরআনে পাকের তিলাওয়াত করছে, তিলাওয়াত শিখতেছে এবং অগণিত নেকি করার সুযোগ পাচ্ছে এবং গুনাহ থেকে বাঁচতেছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের যৌবনকে তার ইবাদতের মধ্যে অতিবাহিত করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্মিলিত থেকে মিলেমিশে নেকির কাজ করার তৌফিক দান করুক। নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে সাজানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামে সুন্দর যো ইসলাম। মের সুন্দর ইসলামের সুন্দর ইসলামের।